الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেলের দর্শক বৃন্দ, দরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। আল্লাহর প্রিয় মাহবুব অদৃশ্য সংবাদদাতা নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি শুক্রবার জুমআর দিন কিংবা রাতে 80 বার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির 80 বছরের গুনাহকে মাফ করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়াতুল মুমিনি খায়রু মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আমরা প্রতিটি কাজের প্রথমে নিয়ত করার চেষ্টা করি, কেননা এটা উত্তম আমল। আমরা অসংখ্য কাজ করি ভাই, যেগুলোতে শুধুমাত্র নিয়ত না করার কারণে সওয়াব থেকে বঞ্চিত হচ্ছি। আমি প্রায় এটা উদাহরণ দেই, আমরা টুপি কিনি 200 টাকা দিয়ে, 400 টাকা দিয়ে, না এটা নিয়ত থাকে সুন্নত। টুপি কিনি না, পড়ি কিনি, কিন্তু পায়ের যে স্যান্ডেল আপনি 1000 টাকা দিয়ে কিনেন, এটা কি কখনো সুন্নতের নিয়তে কিনেছেন? স্যান্ডেল পরা কি আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত না? অবশ্যই সুন্নতে কারিমা। কেন আমরা তাহলে নিয়ত করছি না? আমি যখন পোশাক কিনি, পাঞ্জাবি প্যান্ট গেঞ্জি লুঙ্গি যেটাই কিনি, এটা দিয়ে আমরা ফরজ ঢাকি, ঠিক না? নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা পুরুষের জন্য ফরজ। কিন্তু এই ক্ষেত্রেও আমি কি কখনো আমার ছেলে মেয়ে মা বাবা ভাই বোন স্ত্রী আমার নিজের কাপড় কেনার সময় নিয়ত করেছি যে এটা সুন্নত আদায়ের জন্য, ফরজ ঢাকার জন্য, সওয়াবের জন্য আমি কাপড় ক্রয় করছি? করি না। যদি আমি না করি সওয়াবের নিয়ত, তাহলে আমার কাজ হবে কিন্তু সওয়াব থেকে বঞ্চিত থাকবে। অনুরূপ এর জন্য কিয়ামতের দিন হিসাব দিতে হবে আপনাকে, আপনি খরচ করেছেন। কিন্তু আপনি যদি নিয়ত তার পরিশুদ্ধ করে নিতেন, একটু খেয়াল করতেন, তাহলে কিয়ামতের দিন এর জন্য হিসাব না, বরং এর জন্য আপনি বিনিময় পেয়ে যেতেন। কোথায় চলে গেল বিষয়টা, ঠিক না? আমরা প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করবো ইনশাআল্লাহ। আমরা নিয়ত করে নেই আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, এলমে দিন অর্জনের জন্য, আমাদের পিতামাতার ইসালে সওয়াবের জন্য আমরা শেষ পর্যন্ত বয়ান শুনবো ইনশাআল্লাহ। আজ আপনি বেদাত শোনার পর পজিটিভ এবং নেগেটিভ দুইটা চিন্তা আসে, কিন্তু কোরআন এবং হাদিসের মাঝে এই সম্পর্কে কি বর্ণিত আছে, উলামায়ে কেরাম কি বলেছেন, এটা আমাদের জানা একান্ত জরুরি বিষয়। এবং আলা হযরত আলাইহি রাহমাত তিনি বেদাতের মূলত পাঠন করে সুন্নতের পুরো জীবন দান করেছেন। আমরা শুনবো আজকে এই বেদাত সম্পর্কে। প্রিয় ইসলামী ভাইরা, বেদাত এ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নতুন জিনিস, নতুন কোন জিনিসকে বেদাত বলা হয়। যেমন কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেন, যা সূরা আহকাফ এর 9 নম্বর আয়াতের অংশ বিশেষ রয়েছে, বলে দিন আমি নতুন রসুল নই। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, আল্লাহ নতুন সৃষ্টিকারী আসমান সমূহের ও জমিনের, এবং যখন কোনো কিছু নির্দেশ দেন তখন তিনি তাকে এটাই বলেন হয়ে যাও, তার সাথে সাথে হয়ে যায়। পূর্বের কোন কিছুর ডাইস ছাড়া, সিস্টেম ছাড়া, মূল ছাড়া আল্লাহ তাআলা সৃষ্টি করেন। এজন্য আল্লাহ তাআলা হচ্ছেন, আল্লাহ হচ্ছেন নতুন সৃষ্টিকারী আসমান এবং জমিন, এর পূর্বে কেউ সৃষ্টি করেন নাই। প্রিয় ইসলামী ভাইরা, এই বেদাত সম্পর্কে আমরা শুনছিলাম। বেদাত সম্পর্কে বলতে গিয়ে বাবুল ইতিসাম বিল কিতাবি ওয়া সুন্নাহ এই অধ্যায়ের মধ্যে মিশকাত শরীফের ব্যাখ্যা নির্কাতে ইমাম নববী বলেন, বেদাত হচ্ছে সেই কাজকে বলা হয় যা বিগত কোনো কিছুর অনুকরণ ছাড়া করা হয়েছে। বেদাত তিনটি অর্থে ব্যবহৃত হয়। নতুন কাজ যা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সূচনা করা হয়েছে। দুই, সুন্নতের বিপরীত কাজ যা সুন্নতকে বিলুপ্ত করে। তিন, সেই সব বদ আকিদা যা পরবর্তীতে সৃষ্টি হয়েছে। প্রথম অর্থে যদি আমরা যাই, এই বেদাত দুই প্রকার। একটা হচ্ছে বেদাতে হাসানা, উত্তম বেদাত, আরেকটা হচ্ছে বেদাতে সাইয়্যিআ, খারাপ বেদাত। প্রত্যেকটি বেদাত হচ্ছে গোমরা, ওয়া হুয়া সাইয়্যিআ, আর সেটাও হচ্ছে খারাপ বেদাত। প্রিয় ইসলামী ভাইরা, শরীয়তের পরিভাষায় বেদাত বলতে যেসব আকিদা আমলকে বলা হয় যা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাহিরি জিন্দিগিতে ছিল না, এই বেদাতের মধ্যে আবার প্রথম দুইটা আসে হাসানা এবং সাইয়্যিআ, পরবর্তীতে গিয়ে আমালি ইতিকাদি, অর্থাৎ বিশ্বাসগত বেদাত। আমরা যে বিশ্বাস করি না এক আল্লাহ আছে, এটা হচ্ছে বিশ্বাসগত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল, ফেরেশতা আছেন, আমরা যে বিশ্বাস করি, কনসেপ্ট আমাদের পরিপূর্ণ ইমান যেটাকে বলা হয়েছে, ওই ইমান বিশ্বাস করা, এই বিশ্বাসের মধ্যে বেদাত। আর আমলের মধ্যে বেদাত, বিশ্বাসগত বেদাত, যেমন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যে আকীদা ছিল না এটা পরবর্তীতে সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে বেদাতে সাইয়্যিআ। নবী সাল্লামের জামানায় ছিল বেদাত, যেটা ছিল সেটা বেদাত না। যেমন ইসলাম সমর্থন করে না, ইসলাম বিরোধী ইহুদি, নাসারা, খ্রিস্টান, অগ্নি পূজারি, বিভিন্ন যে সম্প্রদায় নবী পাকের জামানাতে ছিল, এটা হচ্ছে কুফুরি আকিদা, বাট বেদাত না। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার পর ইসলামের মাঝে যে সকল আকিদা বিশ্বাস নতুন ভাবে ডেভেলপ করা হয়েছে, চেষ্টা করা হয়েছে, ওগুলো হচ্ছে বেদাত। যেমন কাদিয়ানি, কাদিয়ানিদের যে আকিদা সেটা হচ্ছে বেদাত, বেদাত সাইয়্যিআ। কাদরিয়া সম্প্রদায়, জবরিয়া সম্প্রদায়, মোতাজেলা সম্প্রদায়, যারা তাকদীরকে বিশ্বাস করে না, নতুন কনসেপ্ট তৈরি করেছে, এরকম এই সকল বিষয়গুলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবিমূলক আকীদা রাখা, এগুলো হচ্ছে ইতিকাদি, নতুন বেদাত আকীদাগত। আর আমলিগত যেটা আমি বলছিলাম, যেটা আমলের ক্ষেত্রে, সেই বেদাত এই ক্ষেত্রে গিয়েও দুই প্রকার, হাসানা এবং সাইয়্যিআ। বিষয়গুলোকে খুব ঠান্ডা মাথায় কিন্তু আমাদের বুঝতে হবে। আমরা শুনছিলাম বেদাত দুই প্রকার, হাসানা এবং সাইয়্যিআ, মূল জায়গাতে উত্তম এবং অধম, খারাপ। মিশকাত শরীফ এর মাঝে বর্ণিত রয়েছে, মিশকাত শরীফ সহিহ মুসলিম শরীফের 1017 নম্বর হাদিস, মিশকাতের 210 নম্বর হাদিস, সুনানে নাসাঈ 2554 নম্বর হাদিস, সুনানে কুবরা এর 2346 নম্বর হাদিস, সুনানে ইবনে মাজা এর মুকদ্দমা, সুনানে আহমদ এর অসংখ্য হাদিস গ্রন্থের মধ্যে এই হাদিসটিকে নকল করেছেন। যে কেউ ইসলামের মধ্যে ভালো রীতির প্রচলন করে সে এর জন্য সওয়াব পাবে। যারা এর উপর আমল করবে এর সওয়াব পাবে, তবে তাদের সওয়াবের মধ্যেও কোনো কমতি হবে না। এবং যারা ইসলামের মধ্যে মন্দ রীতি খারাপ কাজ প্রচলন করে এর জন্য তাদের পাপ হবে, যারা এর উপর আমল করবে তার জন্য পাপের ভাগি হবে, তবে ওদের পাপের বেলায় কোনো কমতি হবে না। সুতরাং বোঝা গেল ইসলামের কোন ভালো কাজের প্রচলন করাটা হচ্ছে সওয়াবের কাজ, আর মন্দ কাজের সূচনা করা হচ্ছে গুনাহের কাজ, পাপের ভাগিদার। এই হাদিস থেকে আমরা স্পষ্ট জানলাম যে ইসলামের মধ্যে ভালো কিছু করার, ভালো কাজ করার জন্য আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহিত করেছেন, উৎসাহিত করে বলেছেন যে ভালো কাজ শুরু করবে সেটা তার সওয়াব পাবে। সে পাশাপাশি ওই ভালো কাজের উপর যে যে আমল করবে তার সওয়াব পাবে, এবং যে আমল করবে তার সওয়াবটা যে শুরু করেছে সে পাবে, এতে যে আমল করেছে তার সওয়াবের কোনো কমতি হবে না। ঠিক অনুরূপ যে কোনো খারাপ কাজের সূচনা করলো, ওই পরবর্তীতে কেউ সে খারাপ কাজ করলো, গুনাগার সে হবে যে আমল করেছে, পাশাপাশি যে আবিষ্কার করলো তার সমপরিমাণ গুনা তার নামায় আমলে আসতে থাকবে, আমলকারীর গুনা থেকে কোনো কমতি হবে না। তার মানে স্পষ্ট বিষয়, ভালো কাজে ভালো পাবো, খারাপ কাজে খারাপ পাবো। যেমন উদাহরণস্বরূপ বুঝে নেই আমরা খুব সহজভাবে, যেটা আমরা করে থাকি, যেটা নবীর জামানায় ছিল না, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের জামানায় ছিল না, বুখারী শরীফকে আমরা ধরি। বুখারী শরীফ, ইমাম বুখারী আলাইহি রাহমা, হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাহিরি উফাতের শত বছর পর যিনি এসেছেন, তিনি এসে একটি কিতাবকে হাদিসের সংকলন করলেন, বিভিন্ন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের কাছ থেকে, তাবেইনদের ধারাবাহিকভাবে তিনি তাবেইনদের কাছ থেকে যে এসেছে সনদ সহ তিনি এটাকে বর্ণনা করলেন, বর্ণনা করে একটি গ্রন্থ রচনা করলেন, এবং কিতাবটার নাম দিলেন কি, বুখারী। এই বুখারী শরীফ এটা নবীর জামানায় ছিল না, না সাহাবায়ে কেরামের জামানায় ছিল, কিন্তু এখন আপনারা বলেন তো বুখারী শরীফ পড়লে সওয়াব হবে না গুনাহ হবে? নিঃসন্দেহে, এতে কোনো সন্দেহ করা, কোরআনুল করিমের পর সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ হচ্ছে বুখারী শরীফ। এই বুখারী শরীফ কিনতে যদি কেউ টাকা খরচ করে এটা সওয়াব হবে না গুনাহ হবে? পাঠ করতে যদি সময় ব্যয় করে এটা সওয়াব হবে না গুনাহ হবে? তার মানে বোঝা গেল যেটা নবীর জামানায় বুখারী শরীফের নামও ছিল না বুখারী, কারণ ইমাম বুখারী জন্মগ্রহণ করেছেন নবী পাকের শত বছর পর। তিনি এসে যদি এই একটি ভালো কাজ করেন সওয়াব করেন, তার মানে এটা সওয়াবের কাজ, আমরা সবাই স্বীকার, এবং বুখারীর খতম সবাই পাঠ করি, ঠিক না? গেল বুখারী শরীফ। এবার কোরআনের দিকে আসি, প্রথম যেটা কোরআন, কোরআনুল করিমের আমরা জের জবর দিয়ে পড়ি না, এই জের জবর দেয়া, এটা কোরআন যে অবতীর্ণ হয়েছে এটা জের জবর ছিল না। এখনো আরবের অসংখ্য কোরআন আছে যেখানে জের জবর পেশ নুকতা নেই, কিন্তু যখন মুসলিম সাম্রাজ্য বিস্তীর্ণ ঘটতে লাগলো তখন সবাই মিলে এটা বললেন যে এটাকে জের জবর দেওয়া উচিত, নয় তো এই কোরআন শরীফ পড়তে পারবে না, তো কোরআন শরীফের জের জবর দেওয়া হলো। সুরার নামকরণ 30 পারায় বিভক্ত, রুকু, আমরা বলি না কোরআনে পাকে এত রুকু এত রুকু, এই রুকুতে বিভক্ত। এই যে কাগজের মধ্যে যে আমরা কোরআন শরীফ দেখতেছি, এটা কি নবীর জামানায় ছিল? বাবা, কোরআন শরীফ কাগজে ছিল না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে ছিল না। শত শত বছর পরে সে কোরআনে পাকে প্রিন্ট শুরু হলো সেদিন, 300 বছর বা 200 বছরের ইতিহাস না, প্রিন্ট করে কোরআন আসা, ঠিক না? এখন আমি যদি বলি ভাই আমি একটা প্রেস দিব, এখানে 1,00,000 টাকা আমি সদগা করলাম, কেন করলাম? এই প্রেস থেকে শুধুমাত্র কোরআন শরীফ ছাপাবো, এটা সওয়াব হবে না গুনাহ হবে? এই খরচটা আমার জন্য কল্যাণ না অকল্যাণ? তার মানে এবাদতের ক্ষেত্রে আমি বেদাত কাজ কিন্তু করলাম, প্রেস কিন্তু নবীর জামানায় ছিল না, কিন্তু দিনের কল্যাণের জন্য আমি এটা খরচ করছি, তার মানে এটা হচ্ছে উত্তম। এটা কি উত্তম? গেল কোরআনের বিষয়ে, হাদিসের বিষয়, ফিকহ। আমরা মুফতি সাহেব লকব নেই না, মুফতি সাহেব, এই যে মুফতি যে হলো উসুলুল ফিকহ, ফিকহ যে উসুল সিস্টেম আইন কানুন, এটা বেদাত। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে উসুলুল হাদিসের এই বিষয়গুলোকে এভাবে ডিটেইলস করেন নাই। উসুলুল হাদিস বলে এই হাদিসটা সহি, বলে না সহি হাদিস, একটু আগে শুনলাম না সহি হাদিস, মুগদা ফেনাতুল আলাই সহি হাদিস সহি হাদিস সহি হাদিস বলতে বলতে ফেনাতুলে আবার তারাই বলে বেদাত। আরে আট ভাই, আপনি যে সহি হাদিস শব্দটা চয়ন করেছেন, এই সহি হাদিস শব্দটা যে সংজ্ঞায়িত করেছে, এই সংজ্ঞাটা হচ্ছে বেদাত। কারণ নবী পাকের সাল্লাল্লাহু আলাইহি ওয়া জামানাতে সহি আর গয়রে সহি হাদিস বলতে কোনো হাদিস ছিল, সবই হাদিস, এটা দুর্বল, সনদ কম, বর্ণনাকারী তিনজন, দুইজন বর্ণনাকারী তো পরে আসছে। এই যে উসুলে হাদিস, উসুলে ফিকহ, এই সবগুলো বিষয় হচ্ছে বেদাত, যেগুলো ছাড়া চলার বিষয় না। প্রিয় প্রিয় ইসলাম ভাইরা, তার মানে আমরা বুঝতে পারলাম বেদাতের মাঝে কিছু আছে কল্যাণকর, কল্যাণকর না। উলামায়ে কেরাম কিতাবের মধ্যে লিখেছেন বেদাতে হাসানা এটা হচ্ছে তিন প্রকার। বেদাতে হাসানা কয় প্রকার? তিন প্রকার। বেদাতে জায়েজা এটা হচ্ছে জায়েজ, যেটাকে মুস্তাহাব বলা হয়। প্রথম নাম্বার বেদাতে হচ্ছে বেদাতে জায়েজা, অর্থাৎ বৈধ বেদাত। যেমন আমরা টিকা খাই, রোজ খাই, হ্যাঁ, কাচ্চি বিরিয়ানি খাই। নবী পাকের সুলতানের জমানে কিন্তু কাচ্চি বিরিয়ানি ছিল না। এটা হচ্ছে যদি আমি ভালো কাজে ব্যবহার করি এটা ভালো, এটাকে যদি আমি ভালো নিয়ত করে করি সওয়াব হবে, এটা বৈধ বিষয়। এটা অবৈধ না, সওয়াব না, গুনাও না। আরেকটি বেদাত হচ্ছে বেদাতে মুস্তাহাব, সেটা হচ্ছে ভালো কাজের জন্য, যেমন মুস্তাহাব উত্তম। আমরা উরুস শরীফ উদযাপন করি আল্লাহর ওলিদের, পিতা মাতা মারা গেলে চার দিনে খরচ করি, ইসালে সওয়াব করি, এটা যে মুস্তাহাব কল্যাণকর কাজ। আবার এক প্রকার বেদাত রয়েছে বেদাতে ওয়াজিবা, অত্যাবশ্যকীয় বেদাত, যেগুলো ছাড়া ইসলামকে টিকিয়ে রাখা, ইসলামের প্রচার প্রসার ঘটানো অসম্ভব। যেমন কোরআনুল করিমের জের জবর দেওয়া, ধর্মীয় মাদ্রাসা প্রতিষ্ঠা করা, ইলমেন নাহু শিক্ষা গ্রহণ করা, ইত্যাদি ইত্যাদি। জের জবর ছাড়া এটা আমরা পড়তে পারবো না, এটা আমাদের জন্য জরুরি হয়ে গেছে। মাদ্রাসা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে কোনো জামিয়াতুল মদিনা ছিল না, মাদ্রাসাতুল মদিনা ছিল না, কোনো দারুল উলুম ছিল না, মাদ্রাসার সিস্টেম, কোনো সেখানে শিক্ষক নিয়োগ হতো না, মুহতামিম নিয়োগ হতো না, তাদেরকে স্যালারি দেওয়া হতো না। এখন যে ইমাম সাহেবরে আপনারা স্যালারি দেন, মাদ্রাসার উস্তাদরে স্যালারি দেন, গুনার জন্য দেন না সওয়াবের জন্য দেন? মন থেকে বলেন, সওয়াবের জন্য না গুনার জন্য? সওয়াবের জন্য দেন। তো নবী পাকের জামানায় তো দেয় নাই, এমন একটা হাদিস দেখান তো নবী পাকের জামানায় ওই ইমাম সাহেবকে, মাদ্রাসার মুহতামিম সাহেবকে বেতন দিয়েছে, স্যালারি দিয়েছে সওয়াবের জন্য? বলবে না, এটা তো শুরুই হয়েছে পরে। দিনী প্রতিষ্ঠানকে, দিনকে টিকিয়ে রাখার জন্য মাদ্রাসা প্রতিষ্ঠা করা অত্যাবশ্যক, এবং ইলমুন নাহু যে সিস্টেম শিক্ষা করা হয়েছে এটাকে, কোরআনকে বুঝার জন্য শিক্ষা গ্রহণ করা ওয়াজিব। এটা হচ্ছে বেদাতে ওয়াজিবা, অত্যাবশ্যকীয় বেদাত। প্রিয় ইসলামী ভাইরা, ঠিক অনুরূপ বেদাতে মুস্তাহাবা আমরা শুনলাম, মুস্তাহাব বেদাত। যেমন মিলাদ শরীফ আমরা পাঠ করি, মিলাদুন নবী উদযাপন করেছেন সাহাবায়ে কেরাম, মিলাদুন নবী, নবীর আগমনের বর্ণনা করেছেন আল্লাহ তাআলা কোরআনে পাকে, রূহ জগতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেছেন, সাহাবায়ে ইজাম করেছেন, তাবেঈন তাবেঈন করেছেন। কিন্তু এই যে এখন যে আমরা যে সিস্টেমে করি, এই সিস্টেমটা শুরু হয়েছে পরবর্তীতে, কিন্তু এটা হচ্ছে বেদাতে হাসানা। এটা হচ্ছে কি? বেদাতে হাসানা, কল্যাণকর, যার মাধ্যমে আমি নবী পাকের প্রতি দুরুদ শরীফ পাঠ করতে পারছি, আল্লাহ তাআলার কোরআনে পাক তেলাওয়াত করছি। যেমনই ভাবে আমি উদাহরণ দিলাম পূর্বে অসংখ্য বেদাত, যদি আমি বলি নবী পাকের জামানায় যেহেতু মাদ্রাসা ছিল না, আজকে থেকে মাদ্রাসা বন্ধ, তাহলে কি ইসলামকে টিকিয়ে রাখা সম্ভব? সম্ভব না। যদি বলা হয় যে ভাই মাইক দিয়ে, তো মাইক তো সেদিনকার আবিষ্কার না, মাইক দিয়ে দোতলায় মুসল্লিরা বসে বয়ান শুনতেছেন, এটা বেদাত। এখন এটার খরচের জন্য কি আপনারা দান করতেন না বাবা? বলে ভাই বেদাত ওইটা না, যেটা দুনিয়াবি কাজ সেটা বেদাত না, যেটা আমলের এটা বেদাত, এরকম ভাবে ঘুরানোর চেষ্টা করা হয়। তো বিষয়টা হচ্ছে আমি যে এই যে আল্লাহর রাস্তায় খরচ করতেছি, এই যে মসজিদের মধ্যে এসি লাগাইছে, ফ্যান লাগাইছে, এসি কি ইবাদতের জন্য লাগাই নাই না গুনার জন্য লাগাইছি? সওয়াবের জন্য না গুনার জন্য? যে ভাইয়েরা এসিটা দান করছেন এরা সওয়াবের জন্য দিছে না? ফ্যান যে দিছে সওয়াবের জন্য দিছে না? টাইলসের উপর বসে আছেন আপনারা, এই টাইলস এটা কি বাবা গুনার জন্য লাগাইছেন? এটা কি ইবাদত না লাগানোটা? এইটাও তো বেদাত। তো হাজারো বেদাত, হ্যাঁ আমাকে বুঝতে হবে এই বেদাত হচ্ছে বেদাতে সাইয়্যিআ, মন্দ বেদাত, আর এই বেদাত হচ্ছে বেদাতে হাসানা, উত্তম বেদাত, যে বেদাতের মাধ্যমে সুন্নত বিলুপ্ত হয়, যে বেদাতের মাধ্যমে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বিলুপ্ত হয়, ওইটা হচ্ছে বেদাতে সাইয়্যিআ, মন্দ বেদাত। আর যেই কল্যাণকর কাজের মাধ্যমে দীনে ইসলামের ডেভেলপ হয়েছে, হচ্ছে, হবে, এটা হচ্ছে বেদাতে হাসানা। যেমন ঈদে মিলাদুন্নবীর মেহফিল করা, খতমে বুখারীর মাহফিল করে না বাবা, ইজতেমা করি না আমরা? ইজতেমা কি নবীর জামানায় করছে? তাফসিরুল কোরআন মাহফিল কি নবীর জামানায় হইছে? হ্যাঁ, খতমে বুখারি আর লেখছে, এটা 100 বছর পরে খতম হবে কোথ থেকে? এখন বিষয়টা এরকম, মুফতি আহমদ ইয়ার খান নাইমি আলাইহি রাহমা সুন্দর একটা এক্সাম্পল দিয়েছেন। এখানে এক আলিম সাহেব যিনি বেদাত বেদাত বলে থাকে, সে গিয়েছে এক বিবাহের অনুষ্ঠানে, যাওয়ার পর গিয়ে দেখে বরের গলার মধ্যে ফুলের মালা দেওয়া, কি দেওয়া? ফুলের মালা সাজানো বসে আছে, গিয়ে বলে এই আপনারা মালা দিয়েছেন তো এটা তো বেদাত, হারাম, শিরিক, এটাকে নবী পাকের হাদিসের মধ্যে এটা মালা নাই, এটা সরান। তো হুজুর বলছে কি আর করা, সরায় দিন। হুজুর বিবাহ করালেন, ইজাব কবুল হলো, দোয়া হলো। এরপর ওই জমানায় আর আগের ঘটনা, তো তো টাকা বের করে ছেলের বাবা হুজুরে দিছে, হুজুর তখন টাকা নিয়ে পকেটে ঢুকাবে, জামাই করতে গিয়ে হাত ধরছে, হুজুর আপনি যে টাকাটা নিলেন ছবিওয়ালা টাকা, এটা কি বেদাত না? বলে এটা তো খুশিতে নিলাম, খুশিতে দিছে, খুশিতে নিলাম। তখন বর সাহেব বলতেছে হুজুর আমি তো বিয়ের মধ্যে মালাটা দুঃখের লেগা পড়ি নেই গা, খুশিতেই পড়ছি, এটা যদি বেদাত হয় তো এইটা কি হলো? তখন সে মাথাকে নিচু দিয়ে ফেলল, আসলে তোমার বেলায় বেদাত, আমার বেলায় বৈধ। এই সংকীর্ণ চিন্তা চেতনা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, আমাদেরকে ওপেনলি চিন্তা করতে হবে দিন মাযহাব সুন্নিয়াত ইসলামের জন্য, আমাদেরকে কাজ করতে হবে। আমি করলে সহি, তুমি করলে গায়রে সহি, অশুদ্ধ তা বলা যাবে না। আমাকে চিন্তা করতে হবে মিলাদ, এই মিলাদের মাঝে কি হচ্ছে সেখানে নাতে মুস্তফা পাঠ করা হয়, ঠিক না? প্রথম কোরআনে পাকে তেলাওয়াত করে, করে কিনা, তারপর নাতে মুস্তফা পাঠ করে, তারপর নবী পাক সালামের শানে কাসিদা পড়ে, ইয়া নবী সালাম আলাইকা পাঠ করে, তারপর দোয়া করে। এই যে কাজগুলা হলো, এই কোন কাজ কি কোরআন হাদিসের বাহিরে আছে? তাহলে কেন আমি এটাকে বাঁকা চোখে দেখবো, বলে এটা নবীর জামানায় ছিল না? ওকে, নবীর জামানায় বুখারি ছিল না, তুমি পড়িও না। নবীর জামানাতে মসজিদের ইমাম সাহেবকে বেতন দেয় নাই, মুহতামিম সাহেবকে বেতন দেয় নাই, তুমি নিও না। কোরআন শরীফ কাগজের প্রিন্টেড এটা পড়িও না। মসজিদ পাকা করা, এসি লাগিয়ে ফ্যানের নিচে মাইক দিয়ে তুমি নামাজ পড়িও না। বলবো না, এটা করলে কেমন হয়? ও, ওইটা আপনি করেন বিদায়, এটা করা যাবে। আসলে আমাদেরকে বুঝতে হবে, ইসলাম কোন সংকীর্ণতার ধর্ম, ইসলাম অনেক বড় বিষয়। আমি যেন আমার ব্যক্তি স্বার্থের জন্য সংগঠনের চিন্তা চেতনা দিয়ে কোনো কিছুকে বৈধ এবং অবৈধ না বলি, আমি যদি কোনো হালালকে হারাম বলি, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কিয়ামতের দিন জবাবদিহিতা করতে হবে। আমি শুধু একা গোমরা হচ্ছি না, যে ব্যক্তি হালালকে হারাম বলে, মনে রাখবেন, যখন কোনো মুস্তাহাব আমল এটাকে কেউ অবৈধ বলে, ওই মুস্তাহাব আমলকে ওই সময় সেটা বাস্তবায়ন করা উলামায়ে কেরামের জন্য ওয়াজিব হয়ে যায়, কারণ সে একটা বৈধ জিনিসকে অবৈধ বলছে, এজন্য এটা তখন ওয়াজিব হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আকালে সেলিম দান করুক, আমাদেরকে সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে নবী পাকের সানাস্থানি করার তৌফিক দান করুক। বর্তমান সময়ে কি নবী পাকের সানে কবিতা লেখে না? লেখে কবি, বিভিন্ন কবি সাহিত্যিকরা লিখে কিনা? বাংলা ভাষায় কবি নজরুল কবিতা লিখেছে কিনা? সব হুজুররা কি বাংলা নাতে রসুল পড়ে কিনা? বাংলা নাতে রসুল তো নবীর জমানায় আসিল না রে বাবা, কারণ বাঙালি তো নবীর সামনে গিয়ে মুসলমান হয় না, এরকম দলিল নেই। আছে, আছে যে বাংলাতে নাতে রসুল পড়তেছেন, হামদেবারি বালা পড়তেছেন, বাংলায় আল্লাহর কাছে মুনাজাত করেন, হে আল্লাহ তুমি আমারে ক্ষমা করো। আল্লাহর নবী কি কইছে? আল্লাহ আমারে ক্ষমা করো। আল্লাহর নবী বলছে আল্লাহুম্মা ফিরলি, আরবিতে কইছে, ঠিক না? তা আপনি বাংলায় কোন কেন? এটা তো বেদাত। বুঝতে পেরেছেন বিষয়টা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, সে অনুযায়ী আমল করার, অপরের নিকট নেকির দাওয়াত পৌঁছে দেওয়ার তৌফিক দান করো।